ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকার সংবাদদাতার রিপোর্ট।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুষমা স্বরাজের এই সফর একটি চমৎকার সূচনা।
রয়েছে কলকাতার সংবাদদাতার প্রতিবেদন।
গ্যাস লাইন পাইপে বিস্ফোরণ ঘটে আজ অন্ধ্রপ্রদেশে, অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় 40।
আরও থাকছে অধ্যাপক আলী রিয়াজের ভারত বাংলাদেশ সম্পর্কের বিশ্লেষণ।
লক্ষ্য করার বিষয় যেটা, সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবার পর থেকে আসলে আঞ্চলিক ভাবে দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিবেচনা করছে বা চেষ্টা করছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিটি অর্জনের লক্ষ্যে তার দেশ সর্বোচ্চ মূল্য দিয়েছে সম্ভবত, আর এই লক্ষ্যই অর্জিত হল শুক্রবার যখন তিনি ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে চুক্তিটিতে সই করলেন। তিনি বললেন,
What a great day. Maybe most important day for my country.
তিনি বললেন, এটা একটি বিশেষ দিন, স্বাধীনতা দিবসের পরে এটা সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিন আমার দেশের জন্য। এর আগে মিস্টার পোরোশেঙ্কো এই স্বাক্ষরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন, যদিও এই চুক্তি সম্পর্কে মস্কো নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ইরাকের সর্বোচ্চ পর্যায়ের শীর্ষ শিয়া শীর্ষ নেতা মঙ্গলবারের মধ্যে একজন নতুন নেতা বেছে নেওয়ার জন্য সেদেশের রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন। ওদিকে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির ওপরে চাপ অব্যাহত রয়েছে। ইরাকে সম্প্রতি নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার একটি ঐক্যমত্যের সরকার গঠনের কাজ শুরু করার জন্য বৈঠক করবেন। আশা করা হচ্ছে যে সেখানে ইরাকে সুন্নিদের সংখ্যালঘু করে রাখা হবে না। মিস্টার মালিকি তার সমর্থক কিছু শিয়া মিত্র হারিয়েছেন। শুক্রবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানি মঙ্গলবারের বৈঠকে নতুন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং সংসদ স্পিকার নির্বাচনের বিষয়ে একমত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার তিন দিনের ঢাকা সফরের শেষ দিনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ সফরকে আখ্যা দিলেন চমৎকার সূচনা হিসেবে। আমির খসরু জানাচ্ছেন ঢাকা থেকে বিস্তারিত।
অনেকদিন পরে এবং বর্তমান প্রেক্ষাপটে ভারতীয় কোনো ঊর্ধ্বতন নেতার সঙ্গে বেগম জিয়ার বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। বৈঠকে বেগম জিয়া দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়াবলী আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উপরে তাগিদ দেন। বৈঠক শেষে বিএনপি নেতা শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন,
পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, আশ্বস্ত করেন যে এইসব ব্যাপারে কিছুটা কাজের অগ্রগতি হয়েছে, তবে ভারতের ভিতরে জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা তারা এখন লিপ্ত।
সুষমা স্বরাজ সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সকালে তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান এবং পরে প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা ডক্টর গহর রিজভি, ডক্টর মশিউর রহমান এবং শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুল তার সঙ্গে সাক্ষাৎ করেন। ঢাকা ত্যাগের প্রাক্কালে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সফরটিকে চমৎকার সূচনা হিসেবে উল্লেখ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আকবরউদ্দিন বলেন, সরকার সরকারের সঙ্গে কাজ করে, ভারতের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করবে, অভ্যন্তরীণ বিষয়াবলী বাংলাদেশের জনগণকেই সমাধান করতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশ আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক জনসভায় ভাষণ দিয়েছেন। ভাষণে নানান প্রসঙ্গে বক্তব্য রাখার সময়ে তিনি সুইস ব্যাংক থেকে ঢাকা টাকা ফেরত আনার ব্যাপারে তার সরকার শীঘ্রই উদ্যোগ নেবে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সুইস ব্যাংকে বাংলাদেশি যাদের টাকা আছে তা ফেরত আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। গেল সপ্তাহে ঢাকার সংবাদ মাধ্যমে খবর বের হয়েছিল, গত 10 বছরে সুইস ব্যাংকে প্রায় 14,000 কোটি টাকা জমা পড়েছে। এর মধ্যে 2013 সনেই সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে। প্রধানমন্ত্রী সুইস ব্যাংকে টাকা প্রসঙ্গ এনে বলেন, কার কোথায় কত টাকা আছে তা খুঁজে দেখা হবে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, এদেশে যা কিছু অর্জন তা আওয়ামী লীগের মাধ্যমে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি কারো কাছে কখনো মাথা নত করেননি, পদ্মা সেতু তার প্রমাণ। এখন বাংলাদেশের নিজেদের টাকাতেই পদ্মা সেতু হচ্ছে। উল্লেখ্য যে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা ব্রাসেলসে দুদিনের শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। তারা ইউরোপীয় ইউনিয়নের নতুন প্রধান নির্বাচন করবেন বলেই আশা করা হচ্ছে। কমিশনের নতুন প্রধান হিসেবে লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জাঁ ক্লড ইয়ঙ্ককে এই পদের জন্য নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হবে বলেই ব্যাপকভাবে আশা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন কমিশনের প্রধান প্রেসিডেন্ট হিসেবে মিস্টার জাঁ ক্লড ইয়ঙ্ককে সম্ভাব্য নেতৃত্ব দানের বিষয়ে বিরোধী। শুক্রবার তিনি বলেন, তার ভাষায় এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সঠিক ব্যক্তি নন। এ বিষয়ে কিছু সমর্থক থাকা সত্ত্বেও মিস্টার ক্যামেরুন বলেন, এই সংস্থার সংস্কার সাধনের জন্য যে সংকল্প এবং ক্ষমতা প্রয়োজন তা ইয়ঙ্কের নেই। ভারতের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি গ্যাস লাইনের বিস্ফোরণে 14 জন নিহত এবং আরও 15 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবাড়ি শহরে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পাইপলাইনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার ভোরের দিকে নাগারাম গ্রামে গ্যাস সরবরাহের পাইপে ছিদ্রতে এই বিস্ফোরণ ঘটে। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমশীষ ঘোষ রায়ের বিস্তারিত প্রতিবেদনটি শুনুন।
গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড গেইলের পাইপ লাইনে বিস্ফোরণে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার নাগরাম গ্রামে আজ সকালে কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় 40, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় আগুন ছড়িয়ে পড়ে, এতে বেশ কিছু বাড়ি, দোকান, নারকেল বাগান ভস্মীভূত হয়ে গেছে। ওএনজিসির আধিকারিকদের সহযোগিতায় পুলিশ আগুন নেভানোর কাজ করে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য পদস্থ আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্য সরকার পৃথকভাবে তদন্ত করবে বলেও মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রেল চলাচলের সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে ভারতের আগামী রেল বাজেটে। 8ই জুলাইয়ের বাজেটে গত 2 দিনে 2টি রেল দুর্ঘটনারও প্রভাব পড়তে পারে। গৌতম গুপ্তের রিপোর্টটি শোনা যাক এভাবে।
রেল মন্ত্রক সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, 8ই জুলাইয়ের রেল বাজেটে রেল সুরক্ষার জন্য বাড়তি অর্থের সংস্থান করতে ভাড়ার ওপর বসানো হতে পারে সেফটি সারচার্জ। 2000 সালেও 3 বছরের জন্য এই ধরনের সারচার্জ বসানো হয়েছিল। অল্প কয়েকটি ট্রেনে ইতিমধ্যেই ট্রেন কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এর কাজ হল, একই লাইনে পরপর 2টি ট্রেন এসে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দিয়ে দুর্ঘটনা এড়ানো। এছাড়া রেল পরিকাঠামোর উন্নয়নে বিদেশি লগ্নি সম্পর্কে স্পষ্ট ঘোষণাও হতে পারে রেল বাজেটে। সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেবে রেল, এমনই ইঙ্গিত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রাজিলে বৃহস্পতিবার বিশ্বকাপ ফুটবলের 4টি খেলা অনুষ্ঠিত হয়। জি গ্রুপে যুক্তরাষ্ট্র জার্মানির খেলায় জার্মানি 1-0 গোলে হারায় যুক্তরাষ্ট্রকে। একই সময়ে পর্তুগাল ঘানার খেলায় ঘানার বিরুদ্ধে 2-1 গোল করে জিতে পর্তুগাল। তবে পয়েন্টের ব্যবধানে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকায় চূড়ান্ত 16 দলের খেলায় জার্মানি ও যুক্তরাষ্ট্রই উন্নীত হল। বাদ পড়ল পর্তুগাল এবং ঘানা। অপরদিকে এইচ গ্রুপের খেলায় বেলজিয়াম 1-0 গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে। অপর খেলায় আলজেরিয়া 1-1 গোলে ড্র করে রাশিয়ার সঙ্গে। এই গ্রুপ থেকে বেলজিয়াম এবং আলজেরিয়া এগিয়ে গেল। শনিবার 28 জুন শুরু হবে দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ 16টি দলের খেলা। প্রথম ম্যাচে ব্রাজিল খেলবে চিলের সঙ্গে, অপর ম্যাচে কলম্বিয়া খেলবে উরুগুয়ের সঙ্গে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31 ও 41 মিটার ব্যান্ডে এবং মিডিয়াম ওয়েভ 190 মিটারে, যথাক্রমে 1575, 7405 এবং 11850 কিলোহার্টসে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের তাৎপর্য বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু বিষয়টি নিয়ে কথা বলেছেন তার সঙ্গে।
তিন দিনের ঢাকা সফরের শেষ দিনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন,
सहयोग का भाव बढ़े और दोनों देश एक दूसरे का साथ देते हुए आगे बढ़े।
सुषमा स्वराज बोलें, बांग्लादेश एवं भारत मध्यकार मैत्री और सहयोगितार प्रवाह जाते बहमान थाके, दुई देश जेन एकजोगे एगिए जाए, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন বিকশিত করা যায়, সে লক্ষ্যে দুপক্ষকেই কাজ করতে হবে, আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা খোলা মন নিয়ে এসেছি, ভুল বোঝাবুঝি থাকবে না, বললেন সুষমা স্বরাজ। এদিকে ভারতের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরটি কি কারণে গুরুত্বপূর্ণ এবং এর ফলাফল কি, এ প্রশ্নে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ।
আসলে যেহেতু এক মাসের মাথায় এই সফর, বিজেপি ক্ষমতা আসার, সেই হিসাবে আমি মনে করি যে উল্লেখযোগ্য এই কারণে যে কয়েকটা বিষয়ে স্পষ্ট করতে পেরেছে সুষমা স্বরাজ, দুটো বিষয় আমি মনে করি যে খুব পরিষ্কার ভাবে বোঝাতে পেরেছে। একটা হলো যে এই উপমহাদেশে সব দেশের সাথে একটা ইকুইটেবল পার্টনারশিপের মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, যার বিষয়টা আমরা বলতে গেলে প্রথম দিন থেকেই দেখেছি যখন নরেন্দ্র মোদি সার্ক দেশের সবাইকে যখন আমন্ত্রণ করেছে। সেই জিনিসটা আমি মনে করি যে এই সফরেও বিভিন্ন কথাবার্তায় এবং তার গতকাল ভাষণের মাধ্যমেও সে স্পষ্ট করতে পেরেছে যে এই অঞ্চলে সবার সাথে একটা ইকুইটেবল পার্টনারশিপের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়ন করার যে এজেন্ডা তাদের আছে, সেই এজেন্ডার মধ্যে তারা সচেতন এবং সেটা বাংলাদেশের সাথেও এক ধরনের ইকুইটেবল পার্টনারশিপ তৈরি করতে তারা প্রস্তুত। আর একটা জিনিস আমি মনে করি স্পষ্ট করতে পেরেছে, সেটা হলো যেহেতু 5ই জানুয়ারি নির্বাচনের বিষয়ে এখনো একটা গভর্নেন্স ক্রাইসিস রয়ে গেছে, সেটার সমাধানের বিষয়টা আমি মনে করি স্পষ্ট করতে পেরেছে। বিশেষ করে গতকালের ভাষণে তিনি বলেছেন যে গণতন্ত্রের কথা এবং এখানে যে ইনস্টিটিউশনগুলো আছে দুর্বলতার কথা, এমনকি ভারতের যে গণতন্ত্রের যে গুড প্র্যাকটিসেস, সেই গুড প্র্যাকটিসেস থেকে যদি কিছু শেখার আছে এবং সেখানে যদি তাদের বলা হয় তাহলে সেটার ব্যাপারেও তারা এগিয়ে আসতে প্রস্তুত। অন্য কথায় এই জায়গায় বাংলাদেশে যে একটা গভর্নেন্স ক্রাইসিস আছে সেটাও তারা সচেতন এবং সে ব্যাপারেও তারা স্পষ্টভাবে বোঝাতে পেরেছে। এবং যেটা আর একটা জিনিস যেটা আমরা দেখেছি সেটা হলো খালেদা জিয়ার সাথে এককভাবে বসা, তবে দেখা দরকার যে এই দুটো বিষয়ে কি ফলো আপ কিভাবে যাবে, এর পরের স্টেপগুলো কি হবে, সে ব্যাপারে হয়তো আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে।
ভারতের দিক থেকে নিরাপত্তাগত কিছু উদ্বেগের বিষয় রয়েছে এবং বাংলাদেশের দিক থেকেও সীমানা নির্ধারণ চুক্তি ও তিস্তা চুক্তি সহ অন্যান্য বিষয় রয়েছে। ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে ভারতের নতুন সরকার মনে করছে দ্বিপাক্ষিক সমস্যাবলী সমাধান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ সামগ্রিক বিষয়াবলীর জন্য এদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটি বিদ্যমান থাকা জরুরি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দুদেশের সম্পর্কে এক নতুন আবহ সৃষ্টি হবার ব্যাপারে আশাবাদ লক্ষ্য করা যায়। এই সফর কি সত্যি সত্যিই দুদেশের মধ্যকার একাধিক অমীমাংসিত ইস্যুর পথরেখা তৈরি করতে সমর্থ হয়েছে? এই সফরের ইতিবাচক প্রভাব দুদেশের মধ্যে কতখানি পড়বে, এই সব অনুষঙ্গ নিয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক আলী রিয়াজ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর নিয়ে এক ধরনের প্রত্যাশার সৃষ্টি হয়েছিল বিভিন্ন মহলে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত কয়েকটি ইস্যুর নিষ্পত্তির অন্তত পথরেখা পাওয়া যাবে বলে আজ অনুমান চলছিল, সেক্ষেত্রে কি কোনো অগ্রগতি হয়েছে বলে আপনার মনে হয়?
দেখুন, একটা সফর থেকে অগ্রগতির কিছু রূপরেখা খুঁজতে চাইলে একটু দূরেই হবে। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে অন্তত পক্ষে এটা স্পষ্ট করেই ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই সমস্ত অমীমাংসিত বিষয়গুলো তাদেরকে মোকাবিলা করতে হবে এবং তার সমাধান খুঁজে বের করতে হবে। এটা এক অর্থে অগ্রগতি আপনি বলতে পারেন যে তারা এই বিষয়গুলোকে যে এড়িয়ে যাওয়া যাবে না সেটা স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছেন এবং তার একটা গুরুত্ব দিচ্ছেন। লক্ষ্য করার বিষয় যেটা সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আসলে আঞ্চলিকভাবে দেশগুলির সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিবেচনা করছে বা চেষ্টা করছে, এটা একটা বড় ধরনের পরিবর্তন। এবং সেদিক থেকে এতে বিস্মিত হবার কোনো কারণ নেই যে যদি ভবিষ্যতে তারা এই সমস্ত অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার জন্য আরেকটু অগ্রণী ভূমিকা গ্রহণ করে। সেই বিবেচনায় খানিকটা ইঙ্গিত আমরা লক্ষ্য করি যে তারা মনে করছে যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করা দরকার, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের প্রশ্নটি যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা একটা ইতিবাচক দিক।
এমন ধারণা অনেকেই করছেন যে ভারতে যেহেতু এখন বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার, কংগ্রেসের মতো সিদ্ধান্ত গ্রহণে তারা নির্ভরশীল নয় শরিক দলের উপর, সেহেতু তিস্তার পানি বণ্টন কিংবা স্থল সীমানা চুক্তি সম্পাদনের কাজ এখন সহজতর হবে, আপনি কি মনে করেন?
এই যে দুটো বিষয়, বিশেষ করে তিস্তার পানি চুক্তি এবং ল্যান্ড বর্ডার এগ্রিমেন্টের কথা আপনি বলছেন, সেটা কংগ্রেসের আমলে কেবলমাত্র যে অন্য দলগুলোর উপর নির্ভরশীলতার কারণেই সম্পাদিত হয়নি তা নয়। বিজেপির অবস্থান কিন্তু দলগতভাবে সবসময় এই দুটোরই বিরোধিতার মধ্যেই ছিল, বিশেষ করে ল্যান্ড বর্ডার এগ্রিমেন্টের প্রশ্নে তাদের বড় রকমের আপত্তি রয়েছে। ফলে এখন শুধুমাত্র একক সংখ্যাগরিষ্ঠতার কারণেই যে বিজেপি এগিয়ে আসবে এমন মনে করার কোনো কারণ নেই। তবে যেটা আমি আগেও বলছিলাম সেটা হচ্ছে যেহেতু প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে এখন পর্যন্ত বিজেপি আগ্রহ দেখাচ্ছে, সেদিক থেকে তিস্তার পানি বণ্টন চুক্তি এবং ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট দুটোর বিষয়ে যদি খানিকটা অগ্রগতি হয় তবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। প্রশ্ন হচ্ছে চুক্তি করাই কেবল নয়, সেগুলি বাস্তবায়ন করা, বিশেষ করে তিস্তার পানি বণ্টনের প্রশ্নটা। এবং কেবলমাত্র তিস্তার পানি বণ্টনের বিষয়টা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, বাংলাদেশের সঙ্গে যে অভিন্ন নদীগুলো রয়েছে এবং যে অভিন্ন নদীগুলির উপর বাংলাদেশের পানি পাওয়ার যে অধিকার সেটা যে আন্তর্জাতিক আইন স্বীকৃত সেটা আসলে প্রতিষ্ঠা করা দরকার, এবং সেটা কেবলমাত্র দুপক্ষের মধ্যে সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। সেক্ষেত্রে যদি বিজেপি অগ্রগতি অর্জন করতে চায় তাহলে তাকে এই দৃষ্টিকোণ থেকেই অগ্রগতি অর্জন করতে হবে।
প্রসঙ্গত এখানে উল্লেখ করি যে সুষমা স্বরাজ বাংলাদেশে আসবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন টেলিফোনে। অনুমান করি যে এই সব ইস্যু নিয়ে হয়তো কথা হয়েছে, সে কথা আমরা জানি না, কিন্তু তাতে খুব সমাধানের ইঙ্গিত পাওয়া গেছে বলে অন্তত আমরা বুঝতে পারিনি এখনো পর্যন্ত।
আপনি ঠিকই বলেছেন, আসলে একটি পদক্ষেপ বা একটি টেলিফোন কলের মধ্যে দিয়ে তার সমাধান হবে না, এবং এক্ষেত্রে বিজেপির তার অবস্থানগত পরিবর্তনের বিষয়টা স্পষ্ট করতে হবে।
একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে অবৈধ অভিবাসনের বিষয়টি নিয়ে বিজেপি নির্বাচনের সময় যেভাবে কথাবার্তা বলেছে, এই প্রসঙ্গটি কিন্তু এবার বাংলাদেশ সফরের সময় সুষমা স্বরাজ আদৌ উত্থাপন করেননি বলে জানা গেছে।
এতে আমি মোটেই বিস্মিত হইনি, কেন বিজেপি তার নির্বাচনী প্রচারণা এগুলো আসলে ভোট সংগ্রহের কাজে ব্যবহার করার জন্যই করেছে। তাদের একটা অবস্থান আছে নিঃসন্দেহে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা এরকম অবস্থান এখনই নেবেন বলে মনে হয় না। যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় রকমের কোনো বাধা তৈরি হয় বা তারা যেভাবে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন তাতে যদি অগ্রগতি না হয় তাহলে এই প্রসঙ্গটা ফিরে আসবে বলে আমার ধারণা। তবে এখন পর্যন্ত বিজেপি যে অবস্থান নিয়েছে সেটা ওই অর্থে আমরা বলতে পারি যে এখানে
বাংলাদেশ সাম্প্রতিক সময়ে জাপান এবং বিশেষত চীনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র অনেকখানি সম্প্রসারিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের সময় একাধিক বিষয়ে সহযোগিতার কথা বলা হয়েছে। এই সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে?
বিভিন্ন ভাবে করতে পারে। এর একটি দিক হচ্ছে যে হয়তো ভারত মনেই করতে পারে যে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়ন সেটা ভারতের জন্য এক ধরনের হুমকি স্বরূপ, বিশেষ করে যদি এই যে সোনাদিয়া ডিপসি পোর্টের প্রশ্নটা চীনের কাছে এটি তৈরির জন্য সংরক্ষণের জন্য ব্যবস্থার জন্য দেয়া হয় তাহলে সেটা ভারতের পছন্দ নাও হতে পারে। অন্যদিকে অন্যান্য দেশগুলোকে অর্থাৎ বিশেষ করে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলোর প্রভাব থেকে যদি ভারত মনে করে যে এশীয় দেশগুলো আসলে এই অঞ্চলে তাদের প্রভাবকে বৃদ্ধি করবে সেদিকে তারা জাপানের সঙ্গে চীনের সঙ্গে সহযোগিতা করতেও পারে। কিন্তু এই সবকিছুই কেবলমাত্র দ্বিপাক্ষিকভাবে দেখলে হবে না, দেখতে হবে তার আঞ্চলিক প্রেক্ষাপটে। দক্ষিণ এশিয়ায় চীনের কি দৃষ্টিভঙ্গি, ভারত আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক তৈরি করতে চায়, আরেকটি প্রেক্ষাপট হচ্ছে এশীয় গোটা এশীয় এলাকায় বিশেষ করে ভারত মহাসাগরের যে প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি তৈরি হয়েছে সেক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সে সম্পর্ক সেক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা কি হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিষয়টা বাংলাদেশকেই দেখতে হবে, অন্য কোনো দেশ আসলে কোনোভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূল পদক্ষেপ নেবে এরকম মনে করার কোনো কারণ নেই।
আপনাকে অজস্র ধন্যবাদ অধ্যাপক আলী রিয়াজ।
ধন্যবাদ আপনাকে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবারে রয়েছে যুব সংবাদ। ৪০তম বর্ষপূর্তি হচ্ছে রুবিক্স কিউবের। হাংরির স্থপতি অ্যানরো রুবিক্সের সৃষ্টি এই পাজল কিউব বা রহস্য ঘনক্ষেত্রের বিশ্বব্যাপী রয়েছে লক্ষ কোটি ভক্ত অনুরাগী। চলুন সেলিম হোসেনের কাছে শোনা যাক বিস্তারিত।
প্লাস্টিকের তৈরি নানান রঙের নানান স্তরের চারকোনাকৃতি রহস্য ঘনক্ষেত্র রুবিক্স কিউব খেলনাটি হাতে নিয়ে একবারও মেলানোর চেষ্টা করেননি এমন মানুষ খুব কমই আছে। আর এই রহস্য ঘনক্ষেত্রের আবিষ্কারক হাঙ্গেরির স্থপতি এরনো রুবিকের প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বিজ্ঞান কেন্দ্রে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রদর্শনীর। এই প্রদর্শনী উপলক্ষে কিউবের স্রষ্টা রুবিক বলেছেন, এটি খুব মজার, প্রায় সবার বাড়িতেই এটি আছে, এতে আলাদা করে বলার মতো কিছু নেই। খেলার সময় সচরাচর ছয়টি পাশ বোঝা গেলেও এই কিউবের রয়েছে অসংখ্য পাশ। বিশ্বব্যাপী এই কিউব মানুষের মনে অনেক উৎসাহের সৃষ্টি করেছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদেরকে রুবিক কিউবের রহস্যের সন্ধান বলে দেওয়া হচ্ছে সহজভাবে। লিবার্টি সায়েন্স সেন্টারের সিইও পল হফম্যান বললেন,
So what this exhibit, if we've succeeded, what it will do is, you come in here and maybe you think of yourself as a sort of mathematical, logical person.
তিনি বলছিলেন, এই প্রদর্শনীতে আমরা যদি সফল হই তবে যে কেউ এখানে এসে রহস্য মিলিয়ে নিজেকে অঙ্কবিদ বা যুক্তিবিদ হিসেবে ভাবতে পারবেন। এখানে আপনার শৈল্পিক এবং সৃষ্টিশীল দিককে উন্মোচিত করবে। এখানে এসে আপনি বুঝতে পারবেন যে অঙ্ক এবং বিজ্ঞান শিল্পের সঙ্গে সম্পৃক্ত। রুবিকের প্রাথমিক অবস্থার নানা নিদর্শন সহ এই প্রদর্শনীতে 18 ক্যারেট স্বর্ণের কিউব সহ রয়েছে নানা ধরনের অলঙ্কার যার মূল্য $25,00,000 পর্যন্ত। 1974 সালে আবিষ্কারের পর থেকে প্রায় 3.5 লক্ষ কিউব বিক্রি হয়েছে যা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলনা হয়ে দাঁড়িয়েছে।
বন্ধুরা, ব্রাজিল বিশ্বকাপ কুইজের প্রশ্ন জানিয়ে দিই, এবারের বিশ্বকাপে কোন দেশ শিরোপা জিতবে,
কোন দুটি দলের মধ্যে ফাইনাল হবে,
কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল দেবেন বলে মনে করেন,
এবং কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে বলে আপনি মনে করেন?
হ্যাঁ, এই 4টি প্রশ্নের জবাব আমরা চাই জুলাই মাসের 5 তারিখের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছতে হবে ইমেল অথবা ফেসবুক ফ্যান পেজে। জুলাই মাসের 5 তারিখের মধ্যে বিশ্বকাপ কুইজ প্রশ্নের জবাব আমাদের হাতে এসে পৌঁছতে হবে।
এবার চিঠিপত্রের জবাব দিবেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের মিতালির আসন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের চিঠি, প্রথম চিঠি প্রসেনজিৎ পাত্র লিখেছেন বাঁকুড়া পশ্চিমবঙ্গ থেকে, ধরমপুর পশ্চিমবঙ্গ। আপনি আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকেও ভাই অনেক অনেক শুভেচ্ছা। আপনি বিশ্ব সংবাদ, তারপর বিজ্ঞান, যুব সংবাদ, এগুলো আপনার খুব ভালো লাগে। মিতালি এইসব অনুষ্ঠান শুনে খুবই মনটা ভালো হয়ে ওঠে। ধন্যবাদ আপনি জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি শুনছেন। তবে বিশেষ কোনো অনুষ্ঠান নিয়ে আলোচনা করলে আরও ভালো হয়, আগামীতে লিখবেন কেমন। অচিন্ত কুমার রায় লিখেছেন ক্রান্তিহার জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে। আপনি লিখেছেন যে চিঠির প্রাপ্তি অবশ্যই জানাবেন, এবং এই যে আজকে জানাচ্ছি, আশা করছি আপনি টেলিফোনে আমাদের অনুষ্ঠান শুনছেন রেডিওতে, এবং এর পরে আপনার যদি টেলিফোন নাম্বার পাঠান তাহলে আপনার সাথে আমরা টেলিফোনে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ ভাই। টেলিফোনে যোগাযোগ করেছি বাংলাদেশে যশোরে আমাদের একজন শ্রোতা নূর আলমের সঙ্গে। নূর আলম, আপনি টেলিফোনে আছেন?
জি, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনি
জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার বক্তব্য।
আমি মোহাম্মদ নূর আলম, নাবারণ রেলবাজার, যশোর।
আচ্ছা,
বিয়ের প্রতিটি অনুষ্ঠানই আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে বিশ্ব সংবাদ, হ্যালো ওয়াশিংটন। আর এবারে শ্রোতাদের জন্য যে বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে বিয়ে যে শ্রোতাদের জন্য ক্রিজের আয়োজন করেছে, এজন্য বিয়ে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, আপনারা এতে অবশ্যই অংশ নেবেন। এবং আপনি আপনাদের শ্রোতা সংঘের যে আপনি তো বোধ হয় আবদুল্লার কথা লিখেছেন, আপনি তার সাথে যোগাযোগ আছে, তো আপনাদের যদি শ্রোতা সংঘের সদস্যদের সাথে যোগাযোগ থাকে, অন্য শ্রোতাদের সাথে যোগাযোগ থাকে যারা হয়তো এই খবর কুইজের এখনো পাননি, তাদেরকেও বলবেন আমাদের কাছে 5 জুলাই মাসের 5 তারিখের মধ্যে জানিয়ে।
আরেকটা বিষয় বলুন, যদি ফেসবুকে প্রতিটি অনুষ্ঠান অনুষ্ঠানে যে প্রচার করা হয় ওগুলো যদি ফেসবুকে নিয়মিত আপডেট দেওয়া হয়, তাহলে অনেক সময় অনেকে হয়তো কারেন্ট থাকে না কিংবা ব্যাটারিতে সমস্যা হয়,
অবশ্যই
যার কারণে
পরে আমরা দেখতে পাবেন,
আপডেট দিলে আমরা আবার পরে দেখতে পারি আর কি।
আচ্ছা ভাই নূর আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আগামীতে আপনার সাথে আবার কথা হবে। ধন্যবাদ। আর এর পরে চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ পরমান্ন, লিখেছেন হাসনাবাদ 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে। সবাইকে চিঠি লেখার জন্য আরও একবার অনেক অনেক ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশ আওয়ামী লীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক জনসভায় ভাষণ দিয়েছেন। ভাষণে নানান প্রসঙ্গে বক্তব্য রাখার সময় তিনি বলেন, সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার ব্যাপারে তাঁর সরকার শীঘ্রই উদ্যোগ নেবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে আখ্যা দিলেন চমৎকার সূচনা হিসেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিটি অর্জনের লক্ষ্যে তার দেশ সম্ভাব্য সর্বোচ্চ মূল্য দিয়েছে, আর সেই লক্ষ্যই অর্জিত হল শুক্রবার যখন তিনি ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে চুক্তিটিতে সই করেন। তিনি বলেন, এটি একটি বিশেষ দিন, স্বাধীনতা দিবসের পরে এটা সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিন তাঁর দেশের জন্য। ইরাকের শীর্ষ ধর্মীয় নেতা মঙ্গলবারের মধ্যে একজন নতুন নেতা বেছে নেওয়ার জন্য সেদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির উপরে চাপ অব্যাহত রয়েছে। ইরাকের সাম্প্রতিক নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার একটি ঐক্যমত্যের সরকার গঠনের কাজ শুরু করার জন্য বৈঠক করবেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতারা ব্রাসেলসে 2 দিনের শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। তারা ইউরোপীয় কমিশনের নতুন প্রধান নির্বাচন করবেন বলেই আশা করা হচ্ছে। কমিশনের নতুন প্রধান হিসেবে লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জাং ক্লড ইয়ুংকে এই পদের জন্য নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হবে বলেই ব্যাপকভাবে আশা করা হচ্ছে, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এর বিরোধিতা করেন। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে, তবে এই রোগ খুবই প্রাথমিক অবস্থায় রয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, নিউ ইয়র্কের একটি হাসপাতালে তাকে রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করা হবে। ভারতের দক্ষিণাঞ্চলে রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি গ্যাস লাইনের বিস্ফোরণে 14 জন নিহত এবং আরও 15 জন আহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী শহরে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পাইপলাইনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে। আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে এক প্রার্থী যে দাবি করেছেন, তার সমর্থনে শুক্রবার রাজধানীতে হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করেছে। আবদুল্লাহ আবদুল্লাহ নির্বাচনের ফলাফল মেনে নেবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.